সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বরাকাত রয়েছে। আল্লাহ আজ্জা জাল্লার প্রিয় মাহবুব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আমার নিকটতর হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরুশরি পাঠ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমরা বিপদের সময়, কিয়ামতের কঠিনতম সময়, যার ওয়াসিলায় আমরা মুক্তি পাব, যার শাফাআতে নাজাত পাব, যার মাধ্যমে আমরা মুক্তি পাব, ওই মহান সত্তার, ওই মহান ব্যক্তিত্বের, ওই মহান হস্তির কাছে কিভাবে যাব, শাফাআত কিভাবে পাব, এটা আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আমাদেরকে বলে দিলেন যে কিয়ামতের দিন সবচেয়ে কাছের সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। এখন আপনার এবং আমার ইচ্ছা, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনার ইচ্ছা যে আপনি, আমার ইচ্ছা আমি কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে দ্রুত নাজাত চাই কিনা। যদি আমি চাই, যদি কিয়ামতের ময়দানে আমি মুক্তি চাই, তাহলে এই হাদিসের উপর আমল করা জরুরি, অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার প্রয়োজন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা অধিক পরিমাণে দুরুদ পড়ব ইনশাআল্লাহ। যে ব্যক্তি দৈনিক 313 বার দুরুদ শরীফ পড়ে, তো ওই ব্যক্তি অধিক পরিমাণে দুরুদ শরীফ পাঠকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়। তো প্রিয় ইসলামী, আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর যে একটি বই আছে, রেসালা, ছোট্ট বই, যেটা মুবাল্লিগরা, জিম্মাদাররা প্রতিদিন পূরণ করে, নেক আমল রেসালা, এর মধ্যে একটি প্রশ্ন, আজকে কি আপনি 313 বার দুরূদ শরীফ পড়েছেন কিনা, এটা আমাদেরকে অভ্যাস করার জন্য প্রশ্ন করা হয় আমলে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারাও নেকির দাওয়াত দিয়েছেন। আজ আমরা সর্বপ্রথম যে নেকির দাওয়াত দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রাথমিক অবস্থার নেকির দাওয়াত সম্পর্কে কিছু শোনার চেষ্টা করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন হেরা গুহাতে, জাবালে নূর, হেরা গুহা, এর মধ্যে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হলো, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটতম ব্যক্তিদেরকে নেকির দাওয়াত দিলেন চুপি চুপি, এককভাবে, একত্রিতভাবে না, এককভাবে। ওই একক প্রচেষ্টায় মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রাপ্ত বয়স্কদের মধ্যে ঈমান আনয়ন করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং গোলামদের মধ্যে ঈমান আনয়ন করেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুপি চুপি নেকির দাওয়াত দিচ্ছিলেন এবং ঈমানদারের সংখ্যা কম ছিল, অল্প সংখ্যক, তখন আল্লাহ তাবারক তাআলা দীর্ঘ 3 বছর কমবেশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুপি চুপি ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে নেকির দাওয়াত দেন, ইজতিমাইভাবে, একত্রিতভাবে, প্রকাশ্যভাবে প্রাথমিক অবস্থায় হুজুর ইসলাম নেকির দাওয়াত প্রদান করেননি। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো যে আপনি প্রকাশ্যভাবে ইমানের দাওয়াত দিন, মনে রাখবেন প্রিয় ভাইরা, মাদানী শ্যাম দর্শক বৃন্দ, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কথা নিজের ব্যক্তিগত থেকে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা বলেন, আমার মাহবুব ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত আমার কাছ থেকে নির্দেশ প্রাপ্ত না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা এটা আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ইসলামী ভাইরা, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহর মাহবুবকে নির্দেশ দিলেন, ফাসআদ বিমা তুমারু ওয়াআরিদ আনিল মুশরিকিন, অর্থাৎ প্রকাশ্যভাবে বলে দিন যে কথা আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। অন্যত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াআনজির আশিরাতাকাল আকরাবিন, এবং হে মাহবুব, আপনার নিকট আত্মীয়বর্গকে সতর্ক করুন। যখন এই নির্দেশ প্রাপ্ত হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাতে কাবা শরীফের পাশে জাবালে আবু কুবায়েস এবং অন্য বর্ণনা এসছে মারওয়া পাহাড়ের পাদদেশে, আর এই দুইটি পাহাড় একই সাথে, কয়েক গজ পার্থক্য, 20 থেকে 30 গজ কমবেশ পার্থক্য, এর মাঝে, এর পাদদেশে সকল কুরাইশদেরকে একত্রিত করলেন। একত্রিত করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে নেকির দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অপেক্ষমান, তোমাদের উপর হামলা করবে, তোমরা কি তা বিশ্বাস করো? সবাই সমস্বরে বলল, হ্যাঁ, আপনি আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা বলেননি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ইরশাদ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তখন আবু জেহেল একটি পাথর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিক্ষেপ করল, নির্যাতন শুরু হয়ে গেল, যে সাহাবায়ে কেরামগণ ঈমান এনেছিলেন তাদের প্রতি নির্যাতন হলো। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে যে সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নির্যাতন আর নিপীড়নকে সহ্য করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা প্রভাবশালী সম্প্রদায়ের ছিলেন, বংশের ছিলেন। তারা ঈমান গ্রহণের পর সরাসরি তাদেরকে কেউ আক্রমণ করার সাহস পেত না, কিন্তু যে গোলাম ছিল, যারা গোলাম সম্প্রদায়ের ছিল, গোলাম ছিল, ক্রীতদাস ছিল, তাদের তো বংশ ছিল না ব্যাপক, তাদের আত্মীয়তার সম্পর্ক ব্যাপক ছিল না, তারা গোলাম ছিল, ক্রীতদাস, তাই তাদের উপর নির্যাতন আর নিপীড়ন করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নির্যাতনা নিপীড়নের শিকার হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিব ছিল, মালিক ছিল উমাইয়া বিন খালফ, যে মুশরিকদের নেতা ছিল উমাইয়া বিন খালফ, সে ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব, তিনি তার গোলাম ছিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই উমাইয়া বিন খালফ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছে, একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেনে নিয়েছেন, বিশ্বাস করেছেন, উমাইয়া বিন খালফ এবং তার সহযোগীদেরকে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন শুরু করলো। কিতাবের মধ্যে এসেছে যে উমাইয়া বিন খালফ এবং তার বন্ধু আবু জেহেল সহ অন্যান্যরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলা চাবুক দিয়ে আঘাত করত, প্রচণ্ডভাবে আঘাত করে করে তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মুবারকের চামড়াকে চিরে ফেলেছিল, কেটে কেটে গিয়েছিল চাবুকের আঘাতে। আর দিনের বেলা যখন প্রচণ্ড রোদ হতো, আমাদের এখানে আমরা হয়তোবা ওই রোদ উপলব্ধি করি না, তার উত্তপ্ততা, প্রখরতা, তার তেজস্ক্রিয়তা আমরা অনুভব করি না, যেটা আরবের মধ্যে আছে। এখনও যদি আপনারা আরবে যান, দেখবেন যে দুপুরবেলা যদি রৌদ্র, সেখানে রাস্তার মধ্যে কিংবা বালুর মধ্যে দাঁড়ানো সম্ভব না, বালুর মধ্যে যদি কেউ খালি পায়ে দাঁড়ায় তো ফুসকা পড়ে যাবে, এত প্রচণ্ড তাপ। সেখানে হেঁটে যাওয়ার সময়ও যদি দুপুরবেলা হেঁটে যায় তো তার তাপে মুখে এসে লেগে উত্তপ্ত তাপ মুখে লাগতে থাকে। আপনারা দেখবেন আরবের সংস্কৃতির মধ্যে একটি সংস্কৃতি যে কাপড় দিয়ে মুখকে ঢেকে রাখে, আপনারা হয়তোবা খেয়াল করেছেন। যারা দুপুরে রোদে দিনের বেলা সফর করে, ওই রোদ থেকে বাঁচার জন্য এই মুখ এবং মাথাকে ঢেকে রাখে। এইভাবে ওই প্রচণ্ড রোদ পাহাড়ের পাদদেশে, যেখানে রোদ প্রচণ্ড, সেখানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিতেন, আর বুকের উপর বড় একটি পাথর উঠিয়ে চাপা দিয়ে রাখতেন যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়, ইন্তেকাল করে। তাকে যতই নির্যাতন করা হচ্ছে ওই মরুর উত্তপ্ত বালিময়, সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হচ্ছে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে শুধু বের হচ্ছে আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, তার কোনো শরীক নাই, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা দুনিয়াতে দেখি যে কেউ যদি কাউকে ভালোবাসে তার নামটা মুখে উচ্চারিত হতে থাকে, তার জন্য হয়তোবা অনেক সময় অনেক কিছুই করে ফেলে দুনিয়াবি। দুনিয়া একজন মানুষ আরেকজন মানুষ, যে একজন আরেকজনকে ব্যাপক কিছুই দিতে পারে না, কিন্তু সেখানেও একজন অপরজনের ভালোবাসায় জীবন পর্যন্ত দিয়ে দেয়। নাপাক সে পরিস্থিতিতে, অবৈধ পরিস্থিতিতে মুখোমুখি হয়ে যায় বান্দা, আর যেই মহান রব তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে মহান রব তাবারক ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যে মহান রব তাবারক ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন, ওই রব তাবারক ওয়া তাআলার ভালোবাসা মুহাব্বত সাহাবায়ে কেরাম অনুভব করেছেন, ওই ভালোবাসাকে তিনারা অর্জন করেছেন। এজন্য যখন তাদেরকে আঘাত করা হতো, যখন তাদেরকে নির্যাতন করা হতো, যখন তাদেরকে ঈমান গ্রহণের অপরাধে, ঈমান গ্রহণ কেন করেছে, ইসলাম গ্রহণ কেন করেছে, ঈমানদার কেন হয়েছে, অপরাধ ছিল মুসলমান কেন হয়েছে, ওই মুসলমান হওয়ার অপরাধে ইমান গ্রহণের অপরাধে যখন তাদেরকে নির্যাতন করা হতো, তারা মুচকি হাসি দিয়ে আহাদ আহাদ বলতে থাকতেন। কিতাবের মধ্যে এসেছে উমাইয়া বিন খালফ বলতে লাগলো, তুমি আমাদের মূর্তির নাম নাও, আমাদের মিথ্যা প্রভুর প্রভুগুলোর নাম নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই এ কথা বলতেন, তিনি বলতেন, আমি তাদের নাম নিতে পারি না, আমার মুখ দিয়ে তাদের নাম আসে না। আবার নির্যাতন করা হতো। কিতাবের মধ্যে এসেছে প্রিয় ইসলামী ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নির্যাতন নিপীড়নের এই অবস্থা এমন ছিল, তিনি যখন নির্যাতন করতেন, চাবুক দিয়ে আঘাত করতেন, আঘাত করতে 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 যখন ওই মুশরিকরা দুর্বল হয়ে যেত, একের পর এক আরেকজনকে দিত আরেকজনকে দিত, উমাইয়া বিন খালফ তার বন্ধুদেরকে সাথে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করেছেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবকদের কাছে ছেড়ে দিলেন, ছেড়ে দিতেন গলার মধ্যে মোটা রশি বেঁধে, আশিকে রসুল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফের পাহাড়ের উঁচু নিচু যেই রাস্তাগুলো রয়েছে, উঁচু নিচু জমিগুলো রয়েছে, সেখান দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হতো। কেমন অবস্থাটা ছিল একটু কল্পনা তো করুন। মক্কার অলিতে গলিতে যখন এক নবী প্রেমিকের গলার মধ্যে রশি বেঁধে পুরো শরীর নির্যাতন আর নিপীড়নে ক্ষত বিক্ষত রক্ত ঝরছে, ওই সময়ে যুবকরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি বেঁধে হেঁটে নিয়ে চলেছে, এই নির্যাতনকে গ্রহণ করেছেন, নিপীড়নকে গ্রহণ করেছেন। তিনি তার চোখের সামনে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেছেন, প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু কখনো ইসলাম থেকে তিনি পিছ পা হননি, জীবনকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন, কিন্তু ইসলামের পথ থেকে, ইসলামের হুকুম থেকে তিনি একচুল পরিমাণ পা পিছে আসেননি। যখন এই প্রচণ্ড নির্যাতন হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নির্যাতনের কথা যখন মক্কাতে ছড়িয়ে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন করছে, এক মানুষকে মানুষ এভাবে কখনো নির্যাতন করতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে তার হৃদয়ের মধ্যে ভালোবাসা চলে আসলো এবং কয়েক গুণ অর্থ দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বিন খালফের কাছ থেকে ক্রয় করলেন, ক্রয় করে তিনি তাকে মুক্ত করে দিলেন। এই এক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না, কিতাবের মধ্যে আসছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, একজন মহিলা, তিনিও নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাই, আজ তো আমরা নেকির দাওয়াত দিতে গিয়ে অনেকে বাধাপ্রাপ্ত অনুভব করি, লজ্জাবোধ করি, আমি কি নেকির দাওয়াত দেব কি না, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করব কি না, ইসলামের দিকে আহ্বান করব কি না, দাওয়াতে ইসলাম, ইসলামের দাওয়াত তাদেরকে দেব কি না, আমরা অনেক সময় নিজেদেরকে ইতস্তাবুত করি, আমরা ভাবি এটা আমার দায়িত্ব কি না, এটা আমার প্রয়োজন আছে কি না। আরে ভাই শুনুন শুনুন, এই ইসলাম আমরা এমনিতে পেয়ে যাইনি, এমনিতেই মিষ্টি খেয়ে আর ভালো ভালো খাবার খেয়ে এসি ফ্যানের নিচে বসে নেকির দাওয়াত আমাদের কাছে আসেনি, এই ইসলাম আমাদের কাছে আসা পর্যন্ত অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম তাদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছেন। মা তার সন্তানকে ইসলামের জন্য কোরবান দিয়েছেন, পিতা তার সন্তানকে হাসি মুখে ইসলামের জন্য আল বিদা জানিয়েছেন। এক যুবক তার সর্বোচ্চ জিনিস ত্যাগ করে এই নেকির দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য ঘর থেকে বের হয়ে ঈমানের দাওয়াত দিয়ে আজ আমাদের মাথায় পাগড়ি এনেছে। আমরা আজ কালিমা শরীফ পাঠ করছি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। এভাবেই এত সহজভাবে ইসলামের দাওয়াত আমাদের কাছে আসেনি। শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ইতিহাস, তার করুণ, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, তিনি ছিলেন গোলাম, আর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পরিবারের তিনজন, তার ছেলে, স্বামী এবং স্ত্রী, মা, স্বামী, স্ত্রী আর ছেলে, অর্থাৎ তিনজন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল এমন ভাবে নির্যাতন করত হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লিখেছেন অপরাধ ছিল কি, তারা ইসলাম গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে এক আল্লাহ হিসেবে গ্রহণ করেছে, আমার নবীকে শেষ নবী হিসেবে গ্রহণ করেছে। এই জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্বামীকে, তার ছেলেকে মরুভূমির মধ্যে নিয়ে লোহার খাঁচা দিয়ে দুই হাতের মধ্যে বেঁধে, দুই পা দুই হাতের মধ্যে চিত করে শুয়ে তারপর নির্যাতন করা হতো। দিনের পর দিন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন চালাতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছিলেন ওই পথ দিয়ে, দেখলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছেলে, তার স্বামীকে বেঁধে চিত করে রোদের মধ্যে শুয়ে আঘাতের পর আঘাত করা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আম্মার, এর পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই উত্তপ্ত মরুভূমির মধ্যে জান্নাতের খুশবু পাচ্ছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, নির্যাতন করতে করতে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কোনো কোনো ঐতিহাসিকগণ লিখেছেন যে ওই কুরাইশরা আবু জেহেল বল্লম দিয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেট দিয়ে এমনভাবে আঘাত করেন যে পুরো সেটা বল্লম ভিতরে প্রবেশ করে এবং তিনি শহীদ হয়ে যান। কোনো কোনো কিতাবের মধ্যে ঐতিহাসিকগণ লিখেছেন যে দুইটি ঘোড়াকে এনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ের মধ্যে বেঁধে দিয়েছিলেন এবং দুইটি ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দিয়েছিলেন। যখন দুইটি ঘোড়া দুই দিকে গিয়েছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছিঁড়ে ফেলেছিলেন। এমন নির্যাতন আর নিপীড়ন করে ইসলামের সর্বপ্রথম শহীদ, তিনি হচ্ছেন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শহীদ হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সাহাবায়ে কেরামের রক্তের বদৌলতে, তাদের নির্যাতনের বদৌলতে, তাদের কোরবানির বদৌলতে, তারা তাদের স্বামীকে দেখেন নাই, তারা তাদের পুত্রকে দেখেন নাই, তাকে নিজেদেরকে দেখেন নাই, সংসার দেখেন নাই, দেখেছেন তো আমার দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আমার নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় সব কিছুকে উজাড় করে দিয়ে তিনারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত ছিলেন, ইসলামের জন্য তিনারা কোরবান হয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমিও মুসলমান, আমি আমাকে নিজেকেও আশিকে রসুল দাবি করি, ঠিক না প্রিয় ভাই? বলুন তো দেখি, তাদের সেই কোরবানি আর আমাদের এই আরাম আয়েশের জিন্দেগি, তাদের সেই নেকির দাওয়াত
আর আমাদের বর্তমানে নেকির দাওয়াত, তাদের জীবন, তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আর আমাদের অবস্থান, আজ আমরা ভালো অবস্থানে থেকেও সুস্থভাবে সুন্দরভাবে বসবাস করার পরেও আজ আমরা ইসলামের হুকুম আহকামকে ছেড়ে দিচ্ছি, আজ আমরা নামাজকে কাজা করে ফেলছি। নেকির দাওয়াত যদি আমাদেরকে বলা হয় ভাই চলেন মাদানী কাফেলাতে নেকির দাওয়াতের জন্য, আমরা বলি আমাদের সময় নেই, আমাদের পরিবার আছে। প্রিয় ভাই, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের কি পরিবার ছিল না? তাদের কি ছেলে মেয়ে ছিল না? তারা কি তাদের মেয়েদেরকে ছেলেদেরকে ভালোবাসতেন না? তিনারা কি স্ত্রীকে ভালোবাসতেন না? তাহলে কিভাবে তিনারা ইসলামের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছিল? আমরা আজ নিজেদেরকে ভোগ বিলাসের মাঝে নিজেদেরকে ঢেলে দিয়েছি, ভোগ বিলাসের জন্য অধিক অর্থ উপার্জনের নেশা, সম্পদ উপার্জনের নেশা, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে অন্ধ করে ফেলেছে। একদিকে আমরা দেখি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের নেকির দাওয়াতের কুরবানি, ইসলাম গ্রহণের কুরবানি, আর অন্যদিকে আমাদের অবস্থান। আমাদেরকে ভাবা উচিত, কখনো কখনো আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। আমি তো মুসলমান, এটা তো আমার দায়িত্ব। প্রিয় ইসলামী ভাইয়েরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, আমার কাছ থেকে একটি বাণী হলেও তুমি পৌঁছে দাও অন্যের নিকট। আমি কি সে দায়িত্ব পালন করছি? এটা কি শুধুমাত্র ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের দায়িত্ব ছিল, নাকি কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার দায়িত্ব রয়েছে? কি বলেন? সবার দায়িত্ব রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের কোরবানির ঘটনা শুনি। শুনতে মজা লাগে, আমরা সেগুলোকে শুনি, শুনে সেটা যদি আমি আমার জীবনের মধ্যে প্রতিফলন না ঘটাই তাহলে এর মাঝে কামিয়াব নেই, এর মাঝে সফলতা নেই। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সুবহানাল্লাহ কোরবানি, তাদের প্রাথমিক, তাদের ঘর বাড়িকে, যারা মক্কাতুল মুকাররমাতে ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, ওই সকল মহান হাস্তিগণ সাহাবায়ে কেরামগণ কি করেছে? আমি বলবো কি করে নাই। তাদের ব্যবসা, তাদের পরিবার, তাদের ছেলে মেয়ে, তাদের সামাজিক স্ট্যাটাস, অবস্থান, সকল কিছুকে তিনারা কোরবানি দিয়েছে। ব্যবসাকে আমাদেরকে যদি বলা হয় নেকির দাওয়াত দিতে গেলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমরা কি করি? ঠিক না? যদি বলা হয় তুমি পারিবারিকভাবে সমস্যার সম্মুখীন হবে, আমরা চুপ হয়ে যাই। আরে সমস্যার সম্মুখীন হওয়া তো দূরের কথা, আজকে আমরা কোন সমস্যার মাঝে আছি যে আজকে আমি নিজের পকেটের টাকা খরচ করে মুখের দাড়িকে কেটে নালার মধ্যে ভাসিয়ে দেই? বলেন তো দেখি কোন সমস্যার মধ্যে আছি আমি, কোন সমস্যার মাঝে আছি যে আজকে আমি নামাজকে কাজা করছি ইচ্ছে করে, নিজে ইচ্ছে করে ইসলামের নিদর্শনগুলোকে পকেটের টাকাকে খরচ করে তারপর আমরা নষ্ট করছি। নিজেকে তো আশিকে রসুল দাবি করি, নিজেকে তো মুসলমান দাবি করি। এ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, তার কদমে লাখো কোটি সালাম। এই মহান রমণীর, যে মহান রমণী তার সন্তানকে দেখেছে তার সামনে শহীদ হয়ে যেতে, এ রমণী দেখেছে তার চোখের সামনে তার স্বামীকে নির্যাতন করতে, নিজে তো নির্যাতিত হয়েছে, শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদারি চ্যানেল দর্শক বৃন্দ, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের সবক নেওয়া উচিত। শুধু যদি আমরা নিজেদেরকে গা ভাসিয়ে দেই তাহলে কিন্তু এই পৃথিবীতে আমরা থাকব, খুব শীঘ্রই আমরা এই পৃথিবী থেকে চলে যাব। দেখুন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কোনো ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন না, তিনি কোনো ধর্ণাঢ্য স্বামীর স্ত্রী ছিলেন না, তিনি কোনো ধর্ণাঢ্য ব্যক্তির মা ছিলেন না, তিনি এক গোলাম ছিলেন, ক্রয়কৃত গোলাম। কিন্তু ইসলামের জন্য তিনি কুরবানি দিয়েছেন। আজ তার নামটা সম্মানের সাথে মসজিদের মেহরাবে দাঁড়িয়ে আজকে নিচ্ছি, কিয়ামত পর্যন্ত নিতে থাকবে। আরে না শুধু কিয়ামত, কিয়ামতের দিনও শান শওকতের সাথে আমার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, অর্থের বিনিময় না, সম্মানের বিনিময় না, ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা, ইসলামের জন্য ত্যাগ। সত্যি আমি গতকালকের একটি ঘটনা, আমি মুন্সিগঞ্জ মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা, এখানে আমার বাড়ি, আমি বাড়ির মধ্যে ঘুমিয়েছিলাম সকালবেলা ফজরের পর। এক মহিলা আসলো, একেবারে বৃদ্ধ মহিলা, আমাকে এসে ঘুম থেকে উঠালো। আমি বললাম কিসের জন্য আসছেন? তো সে বলল আমি কিছু টাকা দেব। বললাম কোথায়? মানে সে এমন মহিলা, হত দরিদ্র, মানুষের সাহায্যে সে চলে, কখনো কখনো আমিও তার বাড়িতে যাই বিভিন্ন বিষয় নিয়ে, সাহায্য সহযোগিতা ইত্যাদি, সকলের সহযোগিতায় সে চলে, 500 টাকা কেউ, 100 টাকা কেউ, 200 টাকা দেয়। তো আমি বললাম কিসের জন্য? বলে আমি মাদ্রাসার জন্য দেব। নামলাম, শেষে বলে যে এখানে 5000 টাকা। বললাম 5000 টাকা? বলে হ্যাঁ 5000 টাকা। আমি বললাম আপনি এত টাকা পেলেন কোথায়? বলল যে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা সাহায্য করেছে এবং বিভিন্নজন যে দিয়েছে এগুলোকে আমি একত্রিত করে রেখেছি মাদ্রাসায় দান করার জন্য। সত্যি আমার এমন অনুভব কখনো হয় না, কেউ যদি 50 লাখ টাকাও যদি আমার কাছে মাদ্রাসার জন্য দিয়ে বলতো আমার এই অনুভূতিটা আসতো না, এই আবেগ আর এই দোয়া আসতো না। আমার চোখে পানি চলে এসেছে যে একজন হত দরিদ্র মানুষ যার একটি ঘর নেই, ভালো টিনের ঘর নেই, সে তার সঞ্চিত সব সম্পদকে নিয়ে দিনের জন্য এসেছে দান করার জন্য। আসলেই এমনই ছিল মনে হয়, বরং এর চাইতে হাজার লক্ষ গুণ বেশি ছিল। আমার নবীর সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান, তিনারা তাদের যা কিছু ছিল সর্বস্বকে ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, সর্বশেষ তাদের জীবনটাকেও দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। কিন্তু প্রিয় ভাই, আজ আছে কিছু লোক, তাদের ওসিলাতেই তো ইসলাম বেঁচে আছে, কিন্তু আমরা কোন অবস্থানে আছি? আমি আমাকে নিয়ে একটু চিন্তা করি, আমি শুধুমাত্র ইসলামের জন্য, যেখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই, শুধুই আখেরাত, ইসলামের স্বার্থের জন্য আমি কতটুকু কুরবানি দিয়েছি? একটু নিজেকে প্রশ্ন করি। আসুন, দাওয়াতি ইসলামী আমাকে বারবার বারবার এদিকে আহ্বান জানাচ্ছে, মাদানী চ্যানেল আজ আমাকে এদিকে আহ্বান জানাচ্ছে যে আমি নিজেকে নেকির দাওয়াতে প্রস্তুত করি। সাহাবায়ে কেরাম তাদের সব কিছুকে উজাড় করেছে, অন্তত পক্ষে আমরা তো আমাদের জীবনের সময়টুকু কেউ দিতে পারি? যা শেখ তরিকাত আমির আলে সুন্নাত বলেন যে প্রতি মাসে অন্তত পক্ষে 3টা দিন তোমরা দিনের জন্য ঘর থেকে বের হয়ে যাও, দিনের দাওয়াত দেওয়ার জন্য। আমরা ভাবছি দিনের দাওয়াত আমরা কোথায় দিব? আপনাদের চোখে পড়ে না আজকে মসজিদগুলো খালি হয়ে গিয়েছে? আজকে এক একটা এলাকাতে হাজার হাজার মানুষ, কিন্তু ফজরের নামাজে 2 কাতার মানুষ পাওয়া যায় না। আজকে লক্ষ কোটি মুসলমান আছে, কিন্তু আজকে সুদ ভিত্তিক সমাজ গড়ে উঠেছে। আজকে বাংলাদেশের লক্ষ কোটি মুসলমান আছে, কিন্তু কতজন আজ সুন্নতের নববী রঙে রঙিন হয়েছে? আজ আমাদের যুব সমাজ বেহায়াপনার দিকে চলে যাচ্ছে। যারা হচ্ছে আগামী দিনের ইসলামের রেহনুমা, পথ প্রদর্শক, ওই যুবক শ্রেণী আজকে ইসলাম থেকে বের হয়ে নাস্তিক্যবাদের দিকে ছুটে চলেছে। কে তাদেরকে দাওয়াত দিবে? কে তাদেরকে নেকির দিকে আহ্বান করবে? আজকে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের দিকে তাকিয়ে দেখুন কত পার্সেন্ট আজকে তারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রয়েছে। কে তাদেরকে নেকির দাওয়াত দিয়ে সঠিক পথের দিশা দেখাবে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন না দাওয়াত ইসলামের সাথে একত্রিত হয়ে আমরাও নেকির দাওয়াতকে প্রচার করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।